এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 6 অক্টোবর, 19 আশ্বিন এবং ফার্সি 14 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সিরিয়ায় সন্ত্রাসীদের ড্রোন হামলা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে বন্যার আশঙ্কায় দেশের উত্তরাঞ্চলের মানুষ জলাবদ্ধতায় বাড়ছে ভোগান্তি, ভাঙনের চিন্তায় নদীপাড়ের বাসিন্দারা, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর রয়েছে সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ার মিলিটারি একাডেমিতে হামলার জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আরও চার ফিলিস্তিনি শহীদ। দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছে হামাস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হঠাৎ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে যে মাতামাতি হচ্ছে তা সন্দেহজনক। এবং ভারতে উত্তরপ্রদেশে রাম জন্মভূমি সংলগ্ন একটি মসজিদ বিক্রির জন্য অবৈধ চুক্তি, রাজ্য জুড়ে চলছে ব্যাপক সমালোচনা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। সিরিয়ার মিলিটারি একাডেমিতে হামলার জন্য সন্ত্রাসীদের সহযোগী বিদেশি শক্তিকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। সিরিয়ার হোমসে মিলিটারি একাডেমিতে গতকালের সন্ত্রাসী হামলার পর আজ এক শোকবার্তায় ইরানি প্রেসিডেন্ট বলেন সিরিয়ায় পরিপূর্ণভাবে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে শত্রুরা। এরই অংশ হিসেবে গত কয়েক মাসে সেখানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দখলদার শক্তিসহ সন্ত্রাসীদের সহযোগী বিদেশি শক্তি এসব হামলার জন্য গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি লজিস্টিক সাহায্য দিচ্ছে। তিনি বলেন এসব তৎপরতার মাধ্যমে আইএস সহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা চলছে। একই লক্ষ্যে দখলদার ইসরায়েলের পক্ষ থেকেও সিরিয়ার ভূখণ্ডে আগ্রাসী তৎপরতা চালানো হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়েদ মোহাম্মদ হাসান তোরাবি ফার্দ সিরিয়ায় গতকালের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ প্রসঙ্গে বলেন বিশ্ব সাম্রাজ্যবাদের দালালেরা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। সিরিয়াসহ নানা স্থানে তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অজ্ঞতার সঙ্গে ক্ষমতার সংযুক্তির কারণে সাম্রাজ্যবাদীরা এমন ধ্বংসযজ্ঞ চালাতে পারছে। গতকাল সিরিয়ার হোমস প্রদেশে মিলিটারি একাডেমিতে সমাবর্তন অনুষ্ঠানের সময় সন্ত্রাসী হামলায় অন্তত 89 জন নিহত ও 277 জন আহত হয়েছে। তেহরানের জুমার নামাজের খতিব বলেন আন্তর্জাতিক সংস্থাগুলো এ ধরনের নৃশংসতা ও হত্যাযজ্ঞের বিষয়ে নীরব রয়েছে, তাদেরকে সজাগ হতে হবে। আমেরিকা যাতে দখলদারি চালাতে না পারে সে লক্ষ্যে কাজ করতে হবে। এ সময় তিনি ফিলিস্তিন সহ সব মুসলিম জাতির প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং জালিমদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। দখলদার ইসরায়েলের সঙ্গে যেসব দেশ আপোষের পথে রয়েছে তাদেরকে আবারও ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
১৯৭৩ সালের ৬ অক্টোবরের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে সংগঠনটি আজ এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের যেসব আরব ও মুসলিম ভাইয়েরা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার পথে এগিয়েছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই পথ থেকে সরে আসুন, কারণ এই পদক্ষেপ মসজিদুল আকসা ও বাইতুল মোকাদ্দাসের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার কারণে এই খুনি রাষ্ট্রযন্ত্র আরও অদ্ভুত আচরণ করবে এবং সহিংসতা বাড়িয়ে দেবে। হামাসের বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ নেই, তবে ধারণা করা হচ্ছে তারা সৌদি আরবকে উদ্দেশ্য করেই এই সব বক্তব্য দিয়েছে, কারণ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার বিষয়ে আমেরিকা, ইহুদিবাদ ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনা এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় আরও দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরে ইহুদিবাদীদের হামলায় ৪ ফিলিস্তিনি শহীদ হলেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলিদের গুলিতে মারাত্মক আহত লাবিব দুমাইদি নামে ১৯ বছর বয়সী এক তরুণ আজ সকালে মারা গেছেন। গতকাল সন্ধ্যায় নাবলুজ শহরের হুয়ারা এলাকায় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। বর্বর ইহুদিবাদীরা এই তরুণের হার্টে গুলি করেছিল। গতকাল সন্ধ্যায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ইসরায়েলি সেনাদের সমর্থন নিয়ে হুয়ারা এলাকায় উস্কানিমূলক হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে আর এক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করে। এছাড়া গতকাল সকালের দিকে পশ্চিম তীরের তুলকারাম শহরে ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে হুজাইফা ফারিস এবং আব্দুর রহমান আতা নামে দুই তরুণকে শহীদ করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, এই দুই তরুণ তাদের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের সদস্য। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টে ২২ মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হঠাৎ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে যে মাতামাতি হচ্ছে তা সন্দেহজনক। তিনি আজ সংবাদ সম্মেলনে একথা বলেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার পরেও হঠাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে সবার মাতামাতিকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনা এবং দেশের উন্নয়ন অগ্রগতি করার পরেও এ ধরনের আচরণে সন্দেহ হয়। আজ শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অংশগ্রহণ, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের মানুষ যতটুকু পাচ্ছে সেটা আওয়ামী লীগ এবং আমরা ক্ষমতায় আসার কল্যাণে। এখন এত প্রশ্ন আসে কেন? দেশের যতটা উন্নতি হয়েছে সেটা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। এটাকে এখন কিভাবে নষ্ট করা যায় সে বিষয়ে কেউ কেউ অতি তৎপর হয়ে উঠেছেন বলেও সংশয় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। G20 সম্মেলন থেকে প্রধানমন্ত্রী খালি হাতে ফিরেছেন। বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যা বলে তার সবটাই মিথ্যা, তাই এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ওদের জন্মটাই হয়েছে অবৈধভাবে আর টিকেই আছে ওই মিথ্যার উপরে। ওদের আর কোনো শিকড় তো নেই। অবৈধভাবে অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা দখলকারীর পকেট থেকে যাদের জন্ম হয় তারা ওই মিথ্যার উপরেই নির্ভর করে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে রাম জন্মভূমি সংলগ্ন একটি মসজিদের মোতাওয়াল্লি অবৈধভাবে মন্দির ট্রাস্টের সাথে মসজিদ বিক্রির জন্য একটি চুক্তি করেছেন বলে খবর পাওয়া গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে রাম জন্মভূমি সংলগ্ন একটি মসজিদের মোতাওয়াল্লি অবৈধভাবে মন্দির ট্রাস্টের সাথে মসজিদ বিক্রির জন্য একটি চুক্তি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় মুসলমানরা অভিযুক্ত কথিত মোতাওয়াল্লির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। প্রধান অভিযোগকারী এবং অযোধ্যায় ওয়াকফ সম্পত্তি সংরক্ষণের জন্য গঠিত স্থানীয় কমিটি আঞ্জুমান মুহাফিজ মসজিদ ওয়া মাকাবির সভাপতি আজম কাদরি বলেন, মসজিদ বদরের মোতোয়াল্লি মোহাম্মদ রইস শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাথে 30 লাখ টাকায় একটি বিক্রয় চুক্তি করেছেন এবং অগ্রিম হিসেবে 15 লাখ টাকা নিয়েছেন। মোহাম্মদ রইস মানুষকে বিভ্রান্ত করে ভুয়া মোতোয়াল্লি সেজে জালিয়াতি করে মসজিদ বিক্রি করেছে। উনি যদি মোতোয়াল্লি হনও তাহলেও তার মসজিদ বিক্রি করার কোনো অধিকার নেই বলেও আজম কাদরী মন্তব্য করেন। আজম কাদরী বলেন, চুক্তিটি গত 1 সেপ্টেম্বর সই হয়েছে, কিন্তু স্থানীয় মুসলিমরা সম্প্রতি এটি সম্পর্কে জানতে পেরেছে। মসজিদটি উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডে যথাযথ নিবন্ধিত এবং সরকারি গেজেটে এবং অন্যান্য নথিতে মসজিদ হিসেবে উল্লেখ রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আজম কাদরীর নেতৃত্বে অযোধ্যার মুসলমানদের একটি প্রতিনিধি দল অযোধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে মসজিদের মোতোয়াল্লির বিরুদ্ধে FIR নিবন্ধন এবং তার ও মন্দির ট্রাস্টের মধ্যে করা বিক্রয় চুক্তি বাতিলের দাবিতে একটি স্মারকলিপি জমা দিয়েছে। জেলা প্রশাসক নীতিশ কুমার বলেন, আমার অফিস মসজিদ বদর বিক্রি সংক্রান্ত আবেদন পেয়েছে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনফোর্সমেন্ট অমিত সিংকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানে আশ্রয় নেওয়া প্রায় 17 লাখ আফগান শরণার্থীকে বহিষ্কারের ঘোষণা দেওয়ার পর যখন ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা ও টানাপোড়েন চলছে, তখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। গতকাল পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোতাকি চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের জিনজিয়াং শহরে বৈঠকে বসেন। বর্তমানে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক একেবারে তলানি গেছে। পাকিস্তান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে আগামী 31 অক্টোবরের মধ্যে আফগানিস্তানের শরণার্থীদেরকে পাকিস্তান ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় তাদেরকে গ্রেফতার ও দেশ থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হবে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানি এই ঘোষণাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসলামাবাদকে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিয়ে আসছে তার প্রতি বিরোধিতা বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে। রয়টার্স ইপসোস পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, গত জুন মাসে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টাপাল্টি সামরিক অভিযান শুরু করার পর থেকে ক্ষমতাসীন ডেমোক্রেট দলের মধ্যে কিয়েভের প্রতি সমর্থন দিন দিন কমছে। গতকাল প্রকাশিত জরিপ ফলাফলে দেখা যায়, শতকরা 41 ভাগ মার্কিন নাগরিক ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়ার পক্ষে সমর্থন দিয়েছে। অন্যদিকে শতকরা 35 ভাগ মানুষ সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। বাকিরা বলেছেন তারা এখনও নিশ্চিত নন যে কোন পক্ষে অবস্থান নেবেন তারা। গত জুন মাসে রয়টার্স অন্য এক জরিপের ফলাফলে জানিয়েছিল, আমেরিকার শতকরা 65 ভাগ মানুষ ইউক্রেনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। এদিকে জুন মাসের জরিপের সময় ক্ষমতাসীন ডেমোক্রেট দলের শতকরা 81 ভাগ সমর্থক ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার পক্ষে মত দিয়েছিল। সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের কাছে তৎপর তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে আমেরিকা। এই প্রথম আমেরিকা কোনো ন্যাটো মিত্রের ড্রোন ভূপাতিত করল। গতকাল সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের কাছাকাছি এলাকায় তুরস্কের ড্রোন কুর্দি গেরিলাদের উপর কয়েক দফা হামলা চালায়। এরপর মার্কিন সেনারা ন্যাটো মিত্র তুরস্কের ড্রোনটি ভূপাতিত করে। তুর্কি ড্রোনের হামলায় অন্তত 9 জন নিহত হয়। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন সেনারা যে ড্রোন ভূপাতিত করেছে তা তুরস্কের নয়, তবে ওই ড্রোন কাদের সম্পত্তি তা জানায়নি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে সিরিয়ার YPG কুর্দি গেরিলারা তুরস্কের রাজধানী আঙ্কারায় বোমা হামলা চালায়। এর জবাবে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ায় তৎপর YPG গেরিলাদের উপর ড্রোন হামলা চালিয়েছে। নাম প্রকাশে ইচ্ছুক আমেরিকার নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন সেনাদের অবস্থানের কাছাকাছি এলাকায় তুর্কি ড্রোন বারবার অভিযান চালায়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ায় মার্কিন মদতপুষ্ট সন্ত্রাসীদের তৎপরতা আবারও জোরদার হচ্ছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন।
সিরিয়ার হোমস প্রদেশে একটি সামরিক কলেজের ছাত্রদের শিক্ষা সমাপনী উৎসব অনুষ্ঠানে মার্কিন মদতপুষ্ট সন্ত্রাসীদের ড্রোন হামলায় অন্তত 80 জন শহীদ ও 240 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 28 জন সেনা অফিসার এবং বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। ইসলামী ইরান ও লেবাননের হিজবুল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানালেও মার্কিন সরকার ও ইউরোপীয় মহল এখনও এই হামলার নিন্দা জানায়নি। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সংঘটিত এই সন্ত্রাসী হামলার সঙ্গে ইদলিব প্রদেশের সন্ত্রাসী চক্র তথা মার্কিন মদতপুষ্ট সন্ত্রাসীরা জড়িত বলে সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে। সিরিয়ার ইদলিব প্রদেশের ওপর দেশটির সরকারি সেনাদের নিয়ন্ত্রণ নেই। এই প্রদেশে সরকারি সেনাদের সন্ত্রাস বিরোধী হামলার বিরোধিতা করে আসছে মার্কিন সরকার, কারণ এই অঞ্চলের সন্ত্রাসীরা সিরিয়ার সরকারি সেনাদের উপর হামলার যে কোনো সুযোগকে ব্যবহার করে আসছে। সম্প্রতি সিরিয়ায় তৎপর কুর্দি সন্ত্রাসী সহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন সহায়তা ও দেশটির তেল সহ নানা সম্পদ লুটের মার্কিন তৎপরতা জোরদার হয়েছে। মার্কিন সরকার আবারও সিরিয়াকে কয়েকটি দেশে ভাগ করার ষড়যন্ত্র নিয়ে মেতে উঠেছে। কুর্দিদের জন্য একটি রাষ্ট্র গঠন করা ছাড়াও মার্কিন সরকার সেখানে আসাদ বিরোধী আরব বা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দিয়ে আরও একটি নতুন রাষ্ট্র গড়ার চেষ্টা করছে। তাই মার্কিন সরকার এই অঞ্চলের পরাজিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর অবশিষ্ট সন্ত্রাসীদের আবারও শক্তিশালী করার ও বন্দী সন্ত্রাসীদের মুক্ত করার ব্যবস্থা করছে। এটা স্পষ্ট, সাম্প্রতিক সময়ে সিরিয়ার কূটনৈতিক সাফল্যগুলো ইহুদিবাদী ইসরায়েল ও এর দোসর পশ্চিমা শক্তিগুলোকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আরব রাষ্ট্রগুলো একে একে আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং আরব লীগে সিরিয়াকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে তারা। এছাড়াও সাম্প্রতিক সময়ে চীনে আসাদের সফরও ছিল লক্ষণীয়। তাই পাশ্চাত্য ইহুদিবাদী চক্র সিরিয়ায় আবারও সন্ত্রাসীদের চাঙ্গা করতে চায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে পানি বাড়ছে, ফলে আশঙ্কা দেখা দিচ্ছে বন্যার। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে পানি বাড়ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। তিস্তার উজানে ভারতের উত্তর সিকিমের তিস্তা অংশে বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানি ছেড়ে দিয়েছে দেশটির সরকার, ফলে বাংলাদেশের তিস্তায় হঠাৎ দেখা দিয়েছে বন্যা। কোনো কোনো এলাকায় পানি নামতে শুরু করলেও নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে চরম ভোগান্তি। নষ্ট হয়েছে ফসল, এখনও নিম্নাঞ্চলের অনেক রাস্তা পানির নিচে তলিয়ে রয়েছে, চলাচলের দুর্ভোগ পোহাচ্ছে এলাকার বাসিন্দারা। বন্যার আতঙ্ক কমলেও ভাঙন আতঙ্কে পড়ছেন তিস্তা পাড়ের মানুষ।
পানি বৃষ্টি হওয়ার কারণে আমরা খুব একটা ভয়ে ছিলাম, পানি পরে নামি যাওয়ার পর আমরা নিশ্চিন্ত হয়ে গেছি। প্রতি বছরে আমাদের বাড়িঘর ভেঙে চলে যায়, আবাদি জমি ভেঙে যায়, আমাদের প্রতি বছরেই কষ্ট দুঃখের মাঝে পড়ে যায়। হঠাৎ হঠাৎ বন্যা আসায় আমাদের আবাদি জমিগুলো ভেঙে যাওয়ায় আমাদের ভীষণ ক্ষতি হচ্ছে।
এছাড়া হঠাৎ পানি বাড়ায় রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবাদি জমি ও আমন ক্ষেত জলাবদ্ধ হয়ে পড়েছে। শুধু আবাদি জমি নয়, তিস্তার দুই পারের নিম্নাঞ্চল সহ চরাঞ্চলে পানিতে ডুবে যাওয়া মানুষ রয়েছে মহাভোগান্তিতে। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট। তবে বন্যাকালীন মানুষের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থা সহ বিশুদ্ধ পানি ও শুকনো খাবার পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
পর্যাপ্ত ত্রাণ দেয়া আছে, তারপরেও যদি আমাদের সার্বক্ষণিক দুটো সেল করা আছে, নিয়ন্ত্রণ সেল করা আছে উপজেলা বাড়ি, তারপরে আমরা সার্বক্ষণিক মনিটর।
আর কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ বেশি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বাঁধটি খুলে দেওয়া হয়েছে, ফলে ভারতীয় অংশে তিস্তার পানি দ্রুত বাড়ছে এবং কুমিল্লা জেলায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। গতকাল বৃহস্পতিবার রাতে একটানা বৃষ্টিতে রাজশাহী শহর জলাবদ্ধতায় ডুবে আছে, কখনো হালকা থেকে মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাতে পুরো এলাকায় জলমগ্ন। এমন অনেকটাই রয়েছে ঢাকার অবস্থাও। ঢাকা আবহাওয়া অফিসের মেট্রোলজিস্ট হাফিজুর রহমান বলেছেন,
আসলে বৃষ্টি তো মূলত একটা লঘুচাপের প্রভাবে, আর উত্তর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হয়েছিল।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা শিষ্টাচার নিয়ে আলোচনা করেছি, আজও আমরা এ বিষয়ে আরো কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
আমরা আজ বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার পর যেসব আদব বা শিষ্টাচার মানা উচিত সেসব নিয়ে কথা বলব। দাওয়াতে আপনাকে নির্ধারিত সময় রক্ষা করতে হবে। মেজবান যখন আপনাকে যেতে বলবে সে সময়ে উপস্থিত থাকার চেষ্টা করুন। দেরি করার জন্য কোনো অজুহাতের খোঁজ করা থেকে বিরত থাকতে হবে। আপনি দেরি করলে আপনার দাওয়াতকারের উপর চাপ সৃষ্টি হবে, অন্য অতিথিরাও তা থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেউ কেউ অবশ্য বেশি সতর্কতা অবলম্বন করতে গিয়ে নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠান স্থলে হাজির হন, এটাও মেজবান বা আয়োজকদের জন্য বিরক্তির কারণ হতে পারে। বিয়ের অনুষ্ঠান স্থলে গিয়ে এমন স্থানে বসুন যাতে করে দাওয়াতকারী পরিবার ও অন্য অতিথিদের অসুবিধা না হয়। আবার এত দূরেও বসবেন না যাতে আপনার জন্য পরিবেশনকারীদের কষ্ট করতে হয়। অন্যের জন্য সংরক্ষিত আসন পরিহার করে বসুন। প্রয়োজনে সেখানে যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তাদেরকে নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আপনার কোথায় বসা উচিত।
বিয়ের আগ তথা বিয়ে পরানুতে উপস্থিত থাকলে চুপ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। নবদম্পতির জন্য দোয়া করুন এবং তাদেরকে সরাসরি শুভেচ্ছা জানান। বর বা কনের সম্মতি ছাড়া তাদের ছবি তোলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা থেকে বিরত থাকুন। অনেক বর ও কনে আছেন যারা নিজের ছবি বা ভিডিও অন্যত্র প্রচার করতে চান না, কাজেই তাদের অনুমতি ছাড়া এমন কিছু করলে তারা মনে অনেক কষ্ট পেতে পারেন। এছাড়া মনে রাখতে হবে, বিয়ের দাওয়াত শুধু খাওয়ার জন্যই নয়, বরং এটির পরিধি আরও বিস্তৃত। দাওয়াতকারী বা তার পরিবারের কারোর সাথে সাক্ষাৎ করুন এবং শুভেচ্ছা বিনিময় করুন। নববিবাহিত দম্পতির জন্য আপনার পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং তাদের দাম্পত্য জীবন যাতে সুখী হয় সেই দোয়া ও প্রত্যাশার কথা ব্যক্ত করুন। খাবার পরিবেশন করা হলে আগে বৃদ্ধ ও শিশুদের খাবার নিতে দিন, প্রয়োজনে খাবার বেড়ে নিতে তাদেরকে সহায়তা করুন। নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য গ্রহণ করুন, মধ্যপন্থা ও বিবেচনাবোধ বজায় রাখুন।
অতিমাত্রায় খাবার খেয়ে অন্যদের জন্য সংকট সৃষ্টি করবেন না। প্রয়োজনের অধিক খাদ্য নিয়ে নষ্ট করার থেকে অল্প খাবার নিয়ে সম্পূর্ণ খেয়ে অন্যদের নেওয়ার সুযোগ দেওয়াই উত্তম। অনেকে প্রয়োজনের তুলনায় বেশি খাবার নিয়ে তা প্লেটেই রেখে দেন, এ কারণে এ ধরনের অনুষ্ঠানের খাবারের ব্যাপক অপচয় হয়। সর্বত্রই অপচয় রোধ করার নীতি অনুসরণ করুন। সঙ্গে শিশু কিশোর থাকলে তাদেরকে খাবার নেওয়ার সময় সহযোগিতা করুন এবং তাদেরকে বলুন যাতে প্রয়োজনের অতিরিক্ত খাবার প্লেটে না নেয়, প্লেটের খাবার শেষ করে প্রয়োজনে কয়েকবার খাবার সংগ্রহ করুন, এর ফলে অপচয় হবে না। খাবারের কোনো অসুবিধা হলে সমালোচনা করার থেকে বরং চুপ করে থাকুন, কেননা আপনার জন্য আয়োজকরা তাদের সর্বোচ্চই চেষ্টা করেছেন এবং আপনার সমালোচনাতে কোনো কিছুই পরিবর্তিত হয়ে যাবে না। বরং যদি সম্ভব হয় তবে আয়োজকদের আয়োজনের প্রশংসা করুন, কারণ স্বাভাবিকভাবেই যে কোনো আয়োজনেই আয়োজকরা সর্বোচ্চ চেষ্টা করেন খাবারকে সুস্বাদু করার, এজন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়।
আপনাকে দাওয়াত দেওয়ার জন্য দাওয়াতকারীর প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। যিনি বা যারা আপনাকে দাওয়াত করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবেন। এটা শিষ্টাচারের লক্ষণ। যে কোনো বিচারেই মেজবানের ধন্যবাদ পান, যে কোনো দাওয়াত আয়োজনেই অনেক কষ্ট করতে হয়। অর্থ খরচের পাশাপাশি শারীরিক ও মানসিক যে শ্রম ব্যয় করতে হয় তা কিছুটা হলেও পূরণ হয় ধন্যবাদ প্রাপ্তি এবং মেহমানদের সদাচরণ ও ছোটখাটো উপহারের মধ্য দিয়ে। নবদম্পতির নতুন জীবনের শুরুতে তাদের জন্য প্রয়োজনীয় কোনো বস্তু বা বই অথবা নগদ অর্থ উপহার প্রদান করুন। উপহার প্রদানের মধ্য দিয়ে নবদম্পতির জন্য আপনার শুভকামনাই প্রকাশিত হয়। আয়োজকদের সাথে সাক্ষাৎ ও খাবার গ্রহণ শেষে ভদ্রভাবে বিদায় নিন। অহেতুক অলসভাবে অবস্থান করে আয়োজকদের কষ্টের কারণ হওয়া থেকে বিরত থাকুন। অবশ্য আয়োজক যদি আপনার খুব কাছের হয় তাহলে তাকে সহযোগিতার প্রস্তাব দিন। আয়োজন শেষে নানা জটিলতা থাকে, অনেক কিছু গোছাতে হয়, সেসব কাজে সাহায্য করতে পারেন।
আপনি কোনো অনুষ্ঠান বা ভোজসভায় যদি ভালো আচরণ করেন তাহলে এর মধ্য দিয়ে আপনার ব্যক্তিত্বই ফুটে উঠবে। যে কোনো অনুষ্ঠান বা উৎসবে গিয়ে সবার সঙ্গে সদাচরণ করার চেষ্টা করুন। এমন কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন না যা আনন্দময় পরিবেশকে তিক্ত করে তোলে। রাজনীতি ও ধর্ম সংক্রান্ত যেসব বিষয় নিয়ে বিতর্ক রয়েছে সেগুলো নিয়ে কথা উঠাবেন না, এসব বিষয় এড়িয়ে চলুন। একজন মেহমান হিসেবে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে পরিবেশটা উৎসব মুখর থাকে, কোনো কারণে যাতে কেউ কষ্ট না পায়। আপনি অনুষ্ঠানটাকে নিজেদের মধ্যে বন্ধন শক্তিশালী করার কাজে ব্যবহার করতে পারেন। আপনার কোনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে, আপনি এই অনুষ্ঠানে এসে তার সঙ্গে হাসি মুখে কথা বলে সম্পর্কটা আবারও আগের জায়গায় নিয়ে যেতে পারেন। এমন পরিবেশে বন্ধুত্ব বা সম্পর্ককে জোড়া লাগানো সহজ, কারণ সবাই এ ধরনের অনুষ্ঠানে কিছুটা হলেও ভদ্র আচরণ করার চেষ্টা করেন। এ ধরনের পরিবেশে সম্পর্ক জোরদার করা সহজ।
অপরিচিত মেহমানদের সঙ্গে পরিচিত হন, অপরিচিত পরিচিত সবার সঙ্গে এমন বিষয় নিয়ে কথা বলুন যেগুলোতে আপনাদের দুজনেরই আগ্রহ রয়েছে। এছাড়া কথা বলার সময় সতর্ক থাকুন এবং অপর পক্ষকেও কথা বলার সুযোগ দিন। কোনো বিষয়ে অন্য পক্ষ আগ্রহ না দেখালে সেই আলোচনা থেকে বেরিয়ে আসুন এবং অন্য কোনো প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করুন। চোখ মুখের ভাবভঙ্গি দেখে সহজেই ব্যক্তির আগ্রহ বা অনাগ্রহ বোঝা যায়। অনুষ্ঠানে কারো বিরুদ্ধে মিথ্যাচার করবেন না, কারো বিরুদ্ধে কথা বলবেন না, গুজব রটানো থেকে বিরত থাকুন। অনুষ্ঠানের স্থলের সাজসজ্জা, খাবারের মান এসব নিয়ে কথা বলা উচিত নয়। মনে রাখতে হবে, অনুষ্ঠানের স্থলে বিভিন্ন শ্রেণী, পেশা ও নানা বয়সের মানুষের উপস্থিতি থাকে। সেখানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির আলোকে আচরণ করা শিষ্টাচার নয়।
তো শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 6 অক্টোবর শুক্রবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের সবগুলো দৈনিকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনকে অগ্রাধিকার দিয়ে খবর প্রকাশ করেছে। তো আসরের শুরুতে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব। প্রথমে বাংলাদেশের কিছু শিরোনাম। নির্বাচনে কেন এত মাথা ব্যথা? প্রধানমন্ত্রী মানব জমিন। বিএনপির 13 দিনের আল্টিমেটাম হাস্যকর, ওবায়দুল কাদের, দৈনিক ইত্তেফাক। বৃষ্টি হলেই ঢাকায় কেন অসহ্য যানজট? কি বলছে পুলিশ ও চালক? দৈনিক প্রথম আলো। সিন্ডিকেট মানুষের টাকা শুষে নিচ্ছে, কিছুই করতে পারছি না, কৃষিমন্ত্রী যুগান্তর। ডেঙ্গু পরীক্ষায় ভুল নেগেটিভের ঝুঁকিতে রোগীরা, কালের কণ্ঠ। খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরা খেলা বন্ধের আহ্বান ড্যাবের, এই খবরটি দিয়েছে দৈনিক নয়া দিগন্ত। এবারে ভারতের কিছু দৈনিকের শিরোনাম। কামদুনি ধর্ষণকাণ্ডে ও খুনে রায় ঘোষণা হাইকোর্টের, দৈনিক পূবের কলম। অভিষেকের দিল্লি অভিযানকে তামাশা বললেন কেন্দ্রীয় মন্ত্রী, পাল্টা দিল তৃণমূল, দৈনিক সংবাদ প্রতিদিন। রাজ্যপালকে ধাওয়া করবে তৃণমূল, যেখানেই যাবেন শুনবেন 100 দিনের কাজ ও আবাসের টাকার দাবি, আনন্দবাজার পত্রিকা। তো শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। নির্বাচন নিয়ে কেন এত মাথা ব্যথা? প্রধানমন্ত্রী শীর্ষক খবরে দৈনিক মানব জমিন লিখেছে, নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে দেশের যতটুকু অর্থনৈতিক উন্নতি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে হয়েছে। তাহলে আজকে কেন এই প্রশ্ন উঠছে তা নিয়ে আমার জিজ্ঞাসা। হঠাৎ একটা দেশের নির্বাচন নিয়ে কেন এত আগ্রহ? এর পেছনে কি এদেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে তা দেখেই হচ্ছে? তিনি বলেন, আমি স্পষ্ট বলে এসেছি, আমাকে শিখাতে হবে না, আমরা রক্ত দিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছি, তাহলে কেন নির্বাচন নিয়ে কথা হচ্ছে? বিএনপির 13 দিনের আল্টিমেটাম হাস্যকর, ওবায়দুল কাদের, শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নেতারা রোড মার্চের নামে জনগণের কাছে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরো বলেন, একের পর এক ব্যর্থ আলটিমেটামের রেশ না কাটতেই তথাকথিত একদফার জন্য তারা আবারও হাস্যকর আলটিমেটাম দিয়েছে। জনগণ ভুলে যায়নি তাদের একদফা, দশ দফা, একত্রিশ দফা চরম ব্যর্থতায় বিলীন হয়ে গেছে। তাদের ঈদের পর, পূজার পর, পরীক্ষার পর কঠোর আন্দোলনের হুমকি আজ জনগণের কাছে উপহাসের বিষয়ে পরিণত হয়েছে। বৃষ্টি হলেই ঢাকায় কেন অসহ্য যানজট, কি বলছে পুলিশ ও চালক, শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, গত মাসের ২১ তারিখ রাতের বৃষ্টিতে যারা রাজধানীর রাস্তায় ছিলেন তাদের অনেকে এখন বৃষ্টি দেখলে আতঙ্কে ভোগেন। বৃষ্টিতে বারবার যানজট ও ঢাকাবাসীর ভোগান্তির কারণ রাস্তায় দীর্ঘ সময় ধরে থাকা মানুষের কাছে জানতে চান এই প্রতিবেদক। প্রশ্নের উত্তরে ভিন্ন ভিন্ন কারণের কথা বলেন ট্রাফিক পুলিশ, গণপরিবহনের চালকেরা। ট্রাফিক পুলিশ বলেছে, রাস্তায় মোটরসাইকেল রেখে আরোহীদের দাঁড়িয়ে থাকা, ইঞ্জিনে পানি ঢুকে যানবাহন অচল হয়ে পড়া, রিক্সা অটোরিকশার অলিগলিতে ঢুকে পড়ার প্রবণতা যানজটের অন্যতম কারণ। গণপরিবহনের চালকেরা বলছেন, রাস্তার খানাখন্দের কারণে তারা স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে পারেন না, রাস্তায় পানি জমে থাকলে গাড়ি আটকে যায়। আর বিশেষজ্ঞরা বলছেন নাজুক ড্রেনেজ ব্যবস্থার কথা। সিন্ডিকেট মানুষের টাকা শুষে নিচ্ছে, কিছুই করতে পারছি না কৃষিমন্ত্রী, শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, কিভাবে সিন্ডিকেট করে কোল্ড স্টোরেজগুলো সাধারণ মানুষের টাকা শুষে নিচ্ছে, আমরা অসহায়, কিছুই করতে পারছি না। কি একটা অবস্থা, আমরা বেশি চাপ দিলে তারা বাজার থেকে আলু তুলে নিয়ে যায়। কৃষিমন্ত্রী বলেন, আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ, আলুতে আমাদের ঘাটতি নেই। গত বছর আলুতে কৃষক দাম পায়নি, তাই এবছর তারা বেশি আলু চাষ করেনি। সেই সুযোগে এবছর সিন্ডিকেট করে একটা অবস্থা তৈরি করা হয়েছে। এই সিন্ডিকেটের কারণে আমাদের মাঝে মধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরা খেলা বন্ধের আহ্বান ড্যাবের শীর্ষক আলাদা দুটি খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরা খেলা বন্ধের আহ্বান জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের নিষ্ঠুর আচরণে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ড্যাব নেতৃবৃন্দ। তারা সাবেক প্রধানমন্ত্রীর জীবন নিয়ে প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক খেলা বন্ধ করে অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জোর দাবি জানিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো অঘটন ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে বলে উল্লেখ করেছেন ড্যাবের চিকিৎসকরা। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। কামদুনি ধর্ষণকাণ্ডে ও খুনে রায় ঘোষণা হাইকোর্টের, শীর্ষক খবরে দৈনিক পুবের কলম লিখেছে, কামদুনি ধর্ষণকাণ্ডে ও খুনে রায় ঘোষণা হাইকোর্টের, দোষী সাব্যস্ত দুজনের ফাঁসির সাজার বদলে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ, সাইফুল আলীর ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ, আনসার আলী মোল্লার ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড, ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলী এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ইমানুল হক, ভোলানাথ নস্কর এবং আমিনুল ইসলামকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়। অপরাধ অনুযায়ী এই চারজনের সাজার মেয়াদ শেষ হয়েছে, সে কারণেই অবিলম্বে বেকসুর খালাসের নির্দেশ বলেই পর্যবেক্ষণ হাইকোর্টের। অভিষেকের দিল্লি অভিযানকে তামাশা বললেন কেন্দ্রীয় মন্ত্রী, পাল্টা দিল তৃণমূল, শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, তৃণমূলের দিল্লি অভিযান নিয়ে বাগযুদ্ধ চলছেই। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, যার উপস্থিতিতে যাবতীয় কাণ্ড কারখানা, তিনি ফের তোপ দাগলেন এই রাজ্যের শাসক দলকে। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, তার সঙ্গে দেখা করার সদিচ্ছাই ছিল না তৃণমূল প্রতিনিধিদের, তারা তামাশা করতে গিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রীর এই মিথ্যাচার নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে তৃণমূলও। এই রাজ্যের শাসক দলের বক্তব্য মিথ্যা কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, ওর কথা সত্যি হলে আমরা ওর দপ্তরেই পৌঁছাতে পারতাম না, আমাদের 3 ঘন্টা বসিয়ে রেখে ওকে পালাতে হতো না, আর দিল্লি পুলিশ দিয়ে আমাদের হেনস্থা করা হতো না। রাজ্যপালকে ধাওয়া করবে তৃণমূল, যেখানেই যাবেন শুনবেন 100 দিনের কাজ ও আবাসনের টাকার দাবি শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস গ্রাউন্ড জিরোই যাওয়ার পক্ষপাতী। এবার সেই রাজ্যপালকে গ্রাউন্ড জিরোতেই ঘেরার কৌশল নিচ্ছে তৃণমূল। শাসক দল সূত্রের খবর, অতঃপর রাজ্যপাল যেখানেই যাবেন সেখানেই তাকে শুনতে হবে 100 দিনের কাজ, আবাসন যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বকেয়া টাকা দেওয়ার দাবি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন।
আলাপন, শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে পরিস্থিতি, নানা বিষয়ে সামনে উঠে আসছে। নির্বাচনে পশ্চিমা দেশগুলো এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টা বেশ লক্ষণীয়। এবার ইইউ তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না, সম্প্রতি বিষয়টি নিয়ে নির্বাচনের মাঠ গরম হয়েছে। তো এ বিষয়টি নিয়ে আমরা আজ কথা বলব, আর অতিথি হিসেবে রয়েছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। জনাব মজিবুর রহমান মঞ্জু, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ দল পাঠাবে না বলে খবর বের হয়েছে সম্প্রতি। আপনাদের এবি পার্টি বলেছে সরকারের কুমতলব বোঝার পরেই ইইউ এই সিদ্ধান্ত নিয়েছে। আপনারা কুমতলব বলতে কি বোঝাতে চাইছেন?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আজকে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ ছিল এবং এক দফা সরকারের পদত্যাগের দাবিতে আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল। সেখানে আমাদের বক্তব্য ছিল এটাই যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে বার্তাটি বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, তারা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে না। আপনারা জানেন যে কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নের 2টি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছিল। প্রথমটা ছিল প্রাথমিক নির্বাচন পর্যবেক্ষক দল, যারা আমাদের সহ বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করেছিল, সুশীল সমাজের সাথে তারা মত বিনিময় করেছিল, এমনকি নির্বাচন কমিশনের সাথে তারা মত বিনিময় করেছিল। পরে তাদের আরেকটি উচ্চ স্তরের দল আসে, তারাও এখানে কয়েকদিন ভিজিট করে তারা ফিরে যায়। তারও আগে আমরা শুনেছিলাম যে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পর্যবেক্ষণের জন্য তারা বাজেট পাশ করেছে, কিন্তু সর্বশেষ আমরা যেটা দেখলাম যে তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য তারা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না, সীমিত আকারে হয়তো তারা তাদের একটা পর্যবেক্ষণ থাকবে।
জনাব মজিবুর রহমান মঞ্জু, রাজনৈতিক দল হিসেবে এ বিষয়ে তাদের সাথে আপনাদের কি আলাপ আলোচনা হয়েছিল?
তাদের সাথে আমাদের প্রতিনিধি দলের যে আলাপ হয়েছিল এবং তারা অন্যান্যদের সাথে যে আলাপ করেছিল, সেটা আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশে সরকারি দল অর্থাৎ নির্বাচন কমিশনের কার্যক্রমেও দেখা যাচ্ছে যে তারা আসলে একটা একতরফা নির্বাচন করতে চাচ্ছেন এবং তাদের পছন্দসই দলগুলোকেই নিবন্ধন দিচ্ছেন। আমাদের মতো যে সমস্ত দল রাজনীতিতে সক্রিয়, সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, যাদের তৃণমূল পর্যন্ত সংগঠন বিস্তৃত, তাদেরকে অন্যায়ভাবে তারা নিবন্ধন দেওয়া থেকে বঞ্চিত করেছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিভিন্ন ভাবে পালবাহানা করছে তাদের তৈরি করা কিছু দল দিয়ে তারা নির্বাচন করার জন্য, এবং বিভিন্ন দলে ভাঙন ভাঙন তৈরি করে তারা এক ধরনের সাজানো নির্বাচন করার জন্য। সেজন্য আমরা বলেছি যে ইউরোপীয় ইউনিয়ন মূলত দেখেছে যে এটা যেহেতু একদলীয় নির্বাচনের প্রস্তুতি চলছে এবং এর তরফে একটা প্রশাসনের নির্বাচন আয়োজন চলছে, সেজন্য ইউরোপীয় ইউনিয়ন সেখানে অযথা একটা পর্যবেক্ষক দল পাঠানোর মতো কাজটা তারা করতে চায়নি। আমরা সবাই জানি যে যেকোনো একটা দেশের নির্বাচন মানে সে দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটে, একটা সাজসাজ রব থেকে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা থাকে, বিভিন্ন গণতান্ত্রিক দেশের ইচ্ছে থাকে সেই সমস্ত দেশের নির্বাচন পর্যবেক্ষণ করার এবং সেই সমস্ত দেশের মানুষের ভোটাধিকারের যে প্রবণতা সেটাকে তারা পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে তারা এক ধরনের গবেষণাও তারা করে থাকেন মানুষের ভোটদানের প্রবণতাকে তারা স্টাডি করে। তো বাংলাদেশে যেহেতু তারা বুঝতে পেরেছেন যে এখানে কোনো পার্টিসিপেটরি ইলেকশন হবে না বা সরকার এখানে দমন নিপীড়নের মাধ্যমে বিরোধী দলের কন্ট্রোল রোধ করে তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখার একটা পথে যাচ্ছে, সেজন্য আমি মনে করি সরকারকে একটা বার্তা হিসেবে তারা এটা জানিয়েছে যে তারা এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন না, সরকারের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত।
শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুজিবুর রহমান মঞ্জুর সাক্ষাৎকার শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম। জনাব মুজিবুর রহমান মঞ্জু, ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল পাঠালেই বা কি আর না পাঠালেই বা কি, এতে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে কি পার্থক্য তৈরি হবে, কি প্রভাব পড়বে?
একটা পার্থক্য হচ্ছে যে একটা নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেখানে পর্যবেক্ষকরা আসলে যেটা হয় যে এটা এক ধরনের বৈধতার প্রশ্ন এসে যায় এবং সরকার দেখা যাবে সাজানো কিছু কেন্দ্রে তাদেরকে দিয়ে পরিদর্শন করিয়ে এক ধরনের মতামত নেওয়ার জন্য চেষ্টা করে এবং দেখায় যে সারা পৃথিবী থেকে লোকেরা এসেছে নির্বাচন দেখেছে ইত্যাদি ইত্যাদি বিষয়। তো সেই জন্য এই ধরনের আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আসলে একতরফা নির্বাচন কিছুটা ক্রেডিবিলিটি পায়। এটা একটা বিষয় আমরা মনে করি যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে হচ্ছে তারা এই নির্বাচন কমিশনের ব্যাপারে তারা তাদের আপত্তিটা পরোক্ষভাবে তারা প্রকাশ করে। আর আপনি জানেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো আমাদের বাংলাদেশের একটা বিরাট বাণিজ্যিক পার্টনার, তারা আমাদের আমাদের দেশ থেকে তারা প্রচুর পরিমাণ তৈরি পোশাক শিল্পের একেবারে 90% অংশই আমরা ইউরোপে রপ্তানি করে থাকি, সুতরাং তারা আমাদের এক ধরনের উন্নয়ন বন্ধু এবং আমি আমাদের দেশের যে বৈদেশিক বাণিজ্যে তারা আমাদের এক ধরনের অংশীদার। সুতরাং তারা যদি এই দেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থার উপর অনাস্থা জানায় তা অবশ্যই আমাদের রাজনৈতিক প্রভাব আছে এবং এটাকে গুরুত্ব দেয় আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি।
জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার বক্তব্য অনুসারে যদি ধরে নেই যে ইইউ পর্যবেক্ষক দল পাঠালো না, তারপরেও দেশে নির্বাচন হলো, তখন ইউরোপীয় ইউনিয়ন কি করবে? আপনি কি মনে করেন তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে?
না, আপনি যেটা বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কনসার্নকে অগ্রাহ্য করলে আমাদের রাজনীতিতে বা সরকারের কি আসে না, এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন যে আপনি যদি সারা পৃথিবীর কারো কোনো মূল্যায়ন কারো কোনো মতামতকে অগ্রাহ্য করেন তাহলে কি আসে না। এটা সত্য যে এটা তো স্বাভাবিক, একজন জনবিচ্ছিন্ন মানুষ, একটা স্বৈরাচারী মানুষ, একটা সমাজ বিচ্ছিন্ন মানুষ, সে যদি কোনো অন্যায় করে থাকে কোনো অপকর্ম করে থাকে আর আশেপাশের মানুষ তার সম্পর্কে যদি একটা খারাপ ধারণা করে এবং তাকে এক ধরনের বিচ্ছিন্নতার ডাক দেয় তাহলে সে যদি মনে করে যে আমার কি আসে যায়, এটা তো একটা খারাপ মানুষ ছাড়া কারো মনে এটা আসতে পারে না। একদম সমাজ বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন এবং খুবই রুথলেস মানুষ ছাড়া কেউ এরকম ভাবতে পারে না।
জনাব মঞ্জু, পর্যবেক্ষক ছাড়া নির্বাচন হলে এবং সরকার নির্বাচন করলে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটি কথা আপনি বললেন, তো তাতেই বা কি হবে?
আমরা যেটা আশঙ্কা করছি যে এইভাবে যদি আমরা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, গণতান্ত্রিক বিশ্ব, উন্নয়নকামী বিশ্ব এবং যারা আমাদের আমদানি রপ্তানির বিরাট একটা গুরুত্বপূর্ণ অংশীদার তাদেরকে যদি তাদের মতামতকে যদি আমরা অগ্রাহ্য করি তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের বৈদেশিক বাণিজ্যের উপরে এটা একটা খুবই খারাপ প্রভাব পড়তে পারে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমাদের দেশের একটি বাহিনী র‍্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্যাংশন দিয়েছে, পাশাপাশি তারা আমাদের উপর একটা ভিসা রেস্ট্রিকশন দিয়েছে যেটা ইতিমধ্যে আমাদের ছাত্রদের মধ্যে আমাদের বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এটা একটা বিরাট প্রভাব আমরা লক্ষ্য করছি।
জ জনাব মুজিবুর রহমান মঞ্জু, সবশেষ যে বিষয়টি জানতে চাইব, সরকার নির্বাচন করে ফেলল ওইসব বিষয় আশয় ছাড়া, তো সেক্ষেত্রে কি সরকার তারা চালাতে পারবে না?
আপনি যেটা বলেছেন যে সরকার কি চালাতে পারবে না, আমি মনে করি সরকার তো জোর করে যেভাবে খুশি সেভাবে চালানোটা যদি চালানো হয় তাহলে তো সেটা সে চালাতে পারবে। আপনি যদি ভাঙ্গা রাস্তা দিয়ে গাড়ি চালান, গাড়ি কি চলে না? চলে। কিন্তু একটা ভাঙ্গা রাস্তা দিয়ে, একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে গাড়ি চলার সময় যেটা হয়, গাড়িরও ক্ষতি হয়, যাত্রীদেরও ক্ষতি হয়। আমি মনে করি সরকারের এই অনমনীয় মনোভাব, প্রতিবেশীদের সাথে বিচ্ছিন্নতা এবং উন্নয়নশীল বিশ্বের সাথে বিচ্ছিন্নতার যে মনোভাব, অগণতান্ত্রিক মনোভাবের জন্য সরকারও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে আর রাষ্ট্র হিসেবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের উন্নত বিশ্বের সাথে আমাদের বিরাট একটা ব্যবধান এবং দূরত্ব তৈরি হয়ে যাবে, যেটা আমাদের জন্য খুবই খারাপ হবে।
তো জনাব মুজিবুর রহমান মঞ্জু, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো না পাঠানো প্রসঙ্গ ও প্রভাব সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। সিরিয়ার মিলিটারি একাডেমিতে হামলার জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আরও 4 ফিলিস্তিনি শহীদ। দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছে হামাস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন হঠাৎ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে যে মাতামাতি হচ্ছে তা সন্দেহজনক। এবং ভারতের উত্তরপ্রদেশে কথিত রাম জন্মভূমি সংলগ্ন একটি মসজিদ বিক্রির জন্য অবৈধ চুক্তি, রাজ্য জুড়ে চলছে ব্যাপক সমালোচনা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։